বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুরিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 15 জানুয়ারি, পহেলা মাঘ এবং ফার্সি 25 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আক্তার জাহান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানে জরুরি সাহায্যের জন্য জাতিসংঘ মহাসচিবের আহ্বান এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান চীনের কৌশলগত চুক্তি বাস্তবায়ন শুরু, কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে এল যৌথ ঘোষণা। রুশ সীমান্তে ন্যাটো সেনার উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলেছেন ল্যাভরভ, গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে সিআইএ। বাংলাদেশের রাজধানী ঢাকায় সংবাদ সম্মেলন, পুলিশি তদন্তের নামে গুম হওয়া ব্যক্তির স্বজনদের হয়রানি বন্ধের দাবি। এবং ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির অবনতি, 4 পৌরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিল কমিশন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গত মার্চ মাসে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে যে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই হয়েছিল তার বাস্তবায়ন শুরু হয়েছে। গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, আজকের দিনকে কৌশলগত অংশীদারিত্বের পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নের তারিখ হিসেবে ঘোষণা করার ব্যাপারে আমরা একমত হয়েছি। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এবং চীন গত মার্চ মাসে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই করে, যার আওতায় দুদেশের মধ্যকার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এই চুক্তির ফলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পৌঁছানোর জন্য চীন এই বিশাল প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া চুক্তির আওতায় ইরান ও চীনের মধ্যে সামরিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক খাতে সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হবে। গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমির আবদুল্লাহিয়ান চুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ইরান এবং চীনের মধ্যকার সম্পর্কে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার তিনি 3 দিনের জন্য চীন সফরে যান। সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ লিখিত বার্তা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে পৌঁছে দেন। ইরান এবং চীন এবছর তাদের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উদযাপন করছে। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে তাতে ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে চীন। আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহসেন রেজাই বলেছেন, বলদর্পিতা, নিষেধাজ্ঞা ও যুদ্ধের যুগ শেষ হয়ে গেছে। তিনি নিকারাগুয়ায় দেশটির সংসদ স্পিকারের সঙ্গে বৈঠকে একথা বলেন। রেজাই আরও বলেছেন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে বিপ্লব সংগ্রামের ক্ষেত্রে ইরান ও নিকারাগুয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশের এ সংক্রান্ত ইতিহাসের মধ্যে অনেক মিল রয়েছে। রেজাই বলেন, সাম্রাজ্যবাদী শত্রুরা স্বাধীনচেতা জাতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে উঠে পড়ে লেগেছে। এ অবস্থায় আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। শত্রুরা ষড়যন্ত্র ও নিষেধাজ্ঞার মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন ইরানের এই ভাইস প্রেসিডেন্ট। তিনি নিকারাগুয়ার বিরুদ্ধে আমেরিকার নানা পদক্ষেপ ও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক ফোরামেও আমাদেরকে সোচ্চার হতে হবে, বলদর্পীদের রুখে দিতে হবে। এ সময় নিকারাগুয়ার সংসদ স্পিকার বলেন, বিপ্লবী জাতিগুলোর অভিন্ন ইতিবাচক দিক হল তারা শত্রুদেরকে ভালোভাবে চিনতে পেরেছে এবং শত্রুদের বলদর্পিতাকে সুচারুভাবে মোকাবেলা করে যাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেছেন, তার দেশের সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও তার ন্যাটো মিত্রদের সঙ্গে যখন রাশিয়ার আলোচনা অচল অবস্থায় পড়েছে এবং পশ্চিমা শক্তির পক্ষ থেকে বারবার যুদ্ধের আশঙ্কার কথা বলা হচ্ছে, তখন সের্গেই ল্যাভরভ সংবাদ সম্মেলনে এই বক্তব্য দিলেন। গতকাল মস্কোয় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের আসন্ন রাশিয়া সফর, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং কাজাখস্তানে সামরিক বাহিনীর শান্তিরক্ষা মিশনের ইস্যু নিয়েও কথা বলেন ল্যাভরভ। তিনি বলেন, ইউক্রেন সীমান্তে ন্যাটো বাহিনীর সেনা এবং অস্ত্র মোতায়েন রাশিয়ার জন্য রেড লাইন। ইউক্রেন ইস্যুতে চলতি সপ্তাহে রাশিয়া এবং আমেরিকা ও তার ন্যাটো মিত্র দেশগুলোর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেক বেশি। এছাড়া অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার বলেছেন, ইউক্রেন নিয়ে যুদ্ধের দামামা বাজার শব্দ শোনা যাচ্ছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা বাড়ানোর জন্য ইউক্রেনের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। গতকাল ইয়াহু নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের স্পেশাল অপারেশনসের সেনাদের এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সদস্যদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমেরিকার সাবেক 5 গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ইয়াহু নিউজের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার দক্ষিণাঞ্চলের একটি গোপন ঘাঁটিতে 2015 সাল থেকে আমেরিকা এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। সিআইএর সাবেক কর্মকর্তা জানিয়েছেন, কিভাবে রুশ নাগরিকদের হত্যা করতে হবে তার কৌশল শিক্ষা দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচিতে। তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে এসব প্রশিক্ষিত লোকজন সেখানে গেরিলা কমান্ডার হিসেবে কাজ করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে, সরকারের 11 বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। সরকারের এগারো দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। লকডাউন দিলে দেশের ক্ষতি, সরকার সেদিকে যেতে চায় না। তাই সবাইকে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান ইউনিট উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। একটি সমীক্ষার উদাহরণ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই 2500 করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে, সেখানে 300 রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে শতকরা এক ভাগ রোগীর নিবিড় পরিচর্যা বা আইসিইউর প্রয়োজন হয়। এই মুহূর্তে এটিও আশঙ্কাজনক, এভাবে সংক্রমণ ও রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে জায়গা থাকবে না, কাজেই সবাইকে সতর্ক হতে হবে। মন্ত্রী আরো বলেন, বাণিজ্য মেলা সহ অনেক স্থানে সামাজিক অনুষ্ঠানে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরার কোনো বিকল্প নেই, মাস্ক পরতে হবে যাতে আমরা সংক্রমিত না হই। তিনি জানান, শুক্রবার 4400 জন মানুষ আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণের হার 13% বেশি। প্রতিদিন সংক্রমণের হার 2-3% বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সবাইকে টিকা নিতে হবে। দেশে টিকার কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে 14 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে, প্রায় 70 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এদিকে আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা স্রেফ একটি গুজব বলে দাবি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আবার সভা করা হবে, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এ মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশের রাজধানীতে গুম হওয়া ব্যক্তির স্বজনদের উপর পুলিশি তদন্তের নামে চাপ প্রয়োগ এবং হয়রানির অভিযোগ করেছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। পুলিশ বলছে এটা নিছক তদন্ত, এর বেশি কিছু না। তদন্তের নামে পুলিশি হয়রানির অভিযোগ এনে গুম হওয়া পরিবারের স্বজনরা আজ সকাল 10:30 জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, তদন্তের নামে গুম হওয়া ব্যক্তির স্বজনদের বাসায় বাসায় গিয়ে পুলিশ প্রশাসন তাদেরকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করছে। বাসায় বাসায় গিয়ে তাদেরকে জেরা করা, থানায় ডেকে পাঠানো এবং অনেক পরিবারকে সাদা কাগজে সই নেওয়ার কথা ইতোমধ্যে তারা জানিয়েছেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, পুলিশ কাগজে লিখিয়ে নিতে চান, উনি হারিয়ে গেছেন। তিনি প্রশ্ন করেন, পুলিশ কাগজে সই নিয়ে করবে কি? ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে 4 পৌরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আজ কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে 4 পৌরসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা করা হয়। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, 22 জানুয়ারির পরিবর্তে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। ওই ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করে বলেন, বলছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আগামী 22 জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কোভিড পরিস্থিতিতে এই নির্বাচনে আপত্ত জানিয়ে কেউ কেউ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানায়। কোভিড আবহে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে হাইকোর্টের পক্ষ থেকে নির্বাচন পিছিয়ে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এরপর রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। কমিশন ওই ইস্যুতে রাজ্য সরকারের মতামত জানতে চাইলে আজ রাজ্য সচিবালয়ে নবান্নের পক্ষ থেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে সায় দেওয়া হয়। এরপরেই আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, 22 জানুয়ারির পরিবর্তে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের শান্ত বিশ্ব সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলে শীতার্ত মানুষের জন্য জ্বালানি পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কাবুলের অনেক মানুষেরই শীত মোকাবেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাদের কাছে খনিজ কয়লা ও কাঠ পৌঁছে দেওয়া হয়েছে। এক একটি পরিবারকে অন্তত $20 মূল্যে জ্বালানি দেওয়া হয়েছে। কাবুলের মানুষের জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি মাজার শরীফ সহ অন্যান্য এলাকাতে জ্বালানি সরবরাহের পরিকল্পনাও রয়েছে ইরান সরকারের। এর আগে ইরান আফগানিস্তানের জনগণের কাছে চাল, আটা, চিনি ও ওষুধ সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, আফগান জনগণের জন্য ত্রাণ সাহায্য জরুরি হয়ে পড়েছে। বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক ও জনসেবা খাতে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্য সংকট দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে যুদ্ধ বিধ্বস্ত এদেশটিকে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আফগানিস্তানে মানবিক সাহায্য কর্মসূচি বাস্তবায়ন এবং আফগান অভিবাসীদের জন্য প্রায় $500 কোটি প্রয়োজন। জাতিসংঘের মহাসচিব বলেন, খাদ্য, কৃষিকাজ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, সুপেয় পানি ও শিক্ষা খাতে আফগান জনগণের ব্যাপক সাহায্য জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, গত বছর জাতিসংঘ ও তার সহযোগী দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সংস্থাগুলো $180 লাখ আফগানিস্তানকে সাহায্য দিয়েছে, যা ছিল এর আগের বছরে দেয়া সাহায্যের চেয়ে 60% বেশি। মোট কথা, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাদেরকে সাহায্যের জন্য জাতিসংঘ মহাসচিব প্রায়ই অর্থ সাহায্যের কথা বলে থাকেন। প্রকৃতপক্ষে তালেবান গত বছর আগস্টে কাবুলের ক্ষমতা নেয়ার পর থেকে দেশটির অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা শুরু হয়। বিশেষ করে আমেরিকা $কোটি কোটি অর্থ আটকে দেয়ায় আফগানিস্তানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বহুগুণে বেড়েছে। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে কোনো অর্থ সাহায্য সেদেশে পাঠানো যাচ্ছে না, ফলে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি, অর্থাৎ প্রায় 2 কোটি 20 লাখ মানুষ চরম ক্ষুধার সম্মুখীন। এছাড়া প্রতিবেশী 5টি দেশে আশ্রয় নেওয়া 57 লাখ মানুষের জন্য জরুরি সাহায্যের প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তানে অর্থনৈতিক বিপর্যয় শরণার্থীদের উপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে। গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর মার্কিন সরকার বিদেশে থাকা আফগানিস্তানের $950 কোটি আটকে দেয়, কেননা আমেরিকা সহ বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত তালেবানকে স্বীকৃতি দেয়নি। তালেবান এখনও আমেরিকার সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় থাকায় তাদের ব্যাংক খাতে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, কিন্তু এতে করে কেবল আফগান জনগণের জন্য দুর্ভোগ তৈরি হয়েছে। ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া আফগানিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র সমালোচনা করেছে। বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক ও জনসেবা খাতে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্য সংকট দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে যুদ্ধবিধ্বস্ত এই দেশটিকে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম এর মাধ্যমে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। ইতিমধ্যেই প্রচার প্রচারণা শেষ হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আগামীকাল রোববার 16 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। ইভিএম এর মাধ্যমে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। আজ শনিবার বেলা 11টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন পুলিশ সুপার জাহিদুল আলম। এ সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ভোট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে ভোটের সামগ্রী তুলে দেওয়া হয়। গতকাল শুক্রবার শেষ দিনের প্রচারণায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষেই গণজোয়ার লক্ষ্য করা গেছে। তবে দুজনেরই রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ।
আমার নির্বাচনে যেখানে সবচেয়ে বেশি জমজমাট সেই জায়গাগুলির মধ্যে হয়তো কেউ সহিংসতা করে ভোট কেন্দ্রে আসা বাধা দিতে পারে।
নেতা কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে।
আইভি বলেছে ঘরে বাইরে সবাই তার বিরুদ্ধে এক, তবুও তার বিজয় সুনিশ্চিত কারণ জনতা তার সাথে আছে। অপরদিকে তৈমুর বলেছে সুষ্ঠু নির্বাচন এবং গণনা সঠিকভাবে হলে তার বিজয় হবে, জনতা তাকে গ্রহণ করেছেন। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। জনগণের ধারণা নির্বাচন কমিশন একটা ঠুটো জগন্নাথ, তারা সে পথেই হাঁটছেন। তারপরেও আমি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাই। তৈমুর আলম আরো বলেন নারায়ণগঞ্জের বিভিন্ন হোটেল চেক করলেই দেখতে পাবেন বিভিন্ন জেলার সরকারি দলীয় নেতারা এখানে অবস্থান করছে। সার্কিট হাউস ডাকবাংলোকে নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। আইন অনুসারে সরকারি কোনো গাড়ি কোনো ডাকবাংলো ব্যবহার করার নিয়ম নেই, এটা আচরণবিধির লঙ্ঘন। এই আচরণবিধি লঙ্ঘন করেই আমাদের সরকারি দলের মেহমানরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। ভোটের পরিবেশ সুশৃঙ্খল রাখতে গতকাল শুক্রবার থেকেই অভিযানে নেমেছে পুলিশ। বিভিন্ন সময় নাশকতার মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল আলম বলেন নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে। ভোটের সময়ে কেন্দ্রে ভোটারের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনী বেশি দেখা যাবে। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটির মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সেমনান প্রদেশের সিওহকুয়ের উত্তর উপত্যকায় একটি সরাইখানার ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলাম। সেখানকার শাহ আব্বাসি সরাইখানাটি সিওহকুর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। আয়তক্ষেত্র আকারে বানানো হয়েছে এই স্থাপনাটি। ভবনের উত্তর গেটের একটি খালি জায়গায় একটা শিলালিপি দেখতে পাওয়া যায়। সেসব বিশ্লেষণ করলে মনে হয় বর্তমান ভবনটি একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ভবনের উপর নির্মাণ করা হয়ে থাকতে পারে। সরাইখানা ভবনের চারপাশে যেসব মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেছে সেগুলো বিশ্লেষণ করে গবেষকরা বলেছেন এই ভবনটি সম্ভবত সাফাভি যুগেরও আগেকার, মানে তৈমুরি যুগে নির্মাণ করা হয়েছে।
যাই হোক, অনেকদিন ধরে আমরা সেমনান ঘুরে বেড়ালাম, আজ আমরা এই প্রদেশ ছেড়ে যাব নতুন একটি প্রদেশ গুলেস্তানে। পুরাতাত্ত্বিকদের দৃষ্টিতে এই প্রদেশটি ইরানের মধ্যে
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ একটি প্রদেশ, কারণ এখানে রয়েছে ঐতিহাসিক ও প্রাকৃতিক ব্যতিক্রমধর্মী বহু নিদর্শন। আর্কিওলজিস্টরা গুলিস্তানকে ইরানের সবচেয়ে সমৃদ্ধতম অঞ্চল বলে মনে করে, কেননা এখানে রয়েছে তুরাঙ্গ টিলা, ইসলাম টিলা, প্রাচীন গুরগান শহর, ইস্কান্দার বাদ অথবা গুরগান প্রাচীর, কাবুস গম্বুজ সহ খ্রিস্টপূর্ব 3000 বছর থেকে ইসলামী যুগ পর্যন্ত সময়কালের বিচিত্র সব নিদর্শন। এই সব নিদর্শন এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতি সহ সমৃদ্ধ ঐতিহ্যের পরিচয় বহন করে। এই প্রদেশ নিয়ে আজ আমরা কথা বলার সূচনা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
ইরানের প্রাদেশিক বিভাজনের সাথে যারা পরিচিত তারা হয়তো গুলিস্তানকে স্বতন্ত্র একটি প্রদেশ বলে নাও জানতে পারেন। ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ মাজান্দারানের পূর্বাংশে এই প্রদেশটি অবস্থিত। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের পর আঞ্চলিক বিশেষত্বের কারণে দেশের সর্বশেষ ভৌগোলিক বিভাজনকালে গুলিস্তানকে সম্পূর্ণ স্বাধীন একটি প্রদেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গুলিস্তান প্রদেশের আয়তন প্রায় 22,000 বর্গ কিলোমিটার। মিনুদাস্ত, আলিয়াবাদ, গোম্বাদ, গোরগান, বন্দর তুর্কমেন এবং কোর্দকুই শহরের জনসংখ্যা সহ সমগ্র গুলিস্তান প্রদেশের জনসংখ্যার পরিমাণ 15 লক্ষ। গুলিস্তান প্রদেশের উত্তরে রয়েছে তুর্কমেন প্রজাতন্ত্র, দক্ষিণে সেমনান, পূর্বে খোরাসান এবং পশ্চিমে রয়েছে মাজান্দারান প্রদেশ আর ক্যাসপিয়ান সাগর। ভাষা এবং গোত্রগত দিক থেকে এই প্রদেশটির লোকজন প্রধান দুটি পরিচয়ে পরিচিত। একটি গ্রুপ ফার্স্ট নামে পরিচিত, অপর গ্রুপটি তুর্কমেনি নামে পরিচিত। ফার্সরা কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলে বসবাস করে।
ফার্সদের মধ্যে স্থানীয় এবং অভিবাসী দুই ধরনের অধিবাসী রয়েছে। ফার্সরা গুরগানি, কাতুলি, ফান্দুরুস্কি এবং মাজান্দারানি ভাষায় কথা বলে, আর অপর গ্রুপটি হল তুর্কমেনি। এরা উত্তরাঞ্চলে গুরগান সমতল ভূমিতে বসবাস করে। তুর্কমেনি ছাড়া ফার্সি ভাষার সাথেও এদের পরিচয় রয়েছে। গুলিস্তানের আবহাওয়া সামগ্রিকভাবে বলা যায় আর্দ্র, তবে যত পূর্ব দিকে যাওয়া যাবে বাতাসের আর্দ্রতা ততই কমতে থাকবে। গিলান এবং মাজান্দারানের মতো সবুজ প্রকৃতিময় প্রদেশগুলোর আবহাওয়ার আর্দ্রতার তুলনায় গুলিস্তান প্রদেশের আবহাওয়ায় আর্দ্রতা কম। এ অঞ্চলের আবহাওয়ায় আর্দ্রতার মূল উৎস হল মাজান্দারান তথা কাস্পিয়ান সমুদ্র এবং ভূমধ্যসাগর। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। শীতকালে গুলিস্তানের আবহাওয়া থাকে ব্যাপক ঠান্ডা এবং বরফপূর্ণ, তবে গ্রীষ্মকালে আবহাওয়া শুষ্ক এবং আর্দ্র থাকে। সর্বোপরি এ অঞ্চলের আবহাওয়াকে তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন নাতিশীতোষ্ণ, পার্বত্য এবং প্রায় শুষ্ক। আবহাওয়াগত এই তারতম্যের কারণে এখানে প্রাকৃতিক বৈচিত্র্যও ব্যাপক, যেমন এখানে আছে প্রচুর বন জঙ্গল, রয়েছে চারণভূমি এবং প্রচুর কৃষিক্ষেত্র। গুলিস্তান প্রদেশে এখন 6.5 লাখ হেক্টর কৃষি জমিতে 72 প্রকার কৃষিপণ্য উৎপন্ন হয়, যা বৈচিত্র্যের বিচারে সমগ্র ইরানে বিরল। ইরানের 50% তুলা এবং 42% তেলবীজ অর্থাৎ তেল উৎপাদনের জন্য দানাদার শস্যাদি এখানে উৎপন্ন হয়। এছাড়া তামাক উৎপাদনের দিক থেকে গুলিস্তান প্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। এসবের বাইরেও গুলিস্তান প্রদেশে আলু, চাউল, যব, গম জাতীয় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।
গুলিস্তান প্রদেশের পানির গুরুত্বপূর্ণ উৎস হল এখানকার অসংখ্য নদ নদী। এখানে 30টি নদী রয়েছে, দুটি মূল নদী, একটির নাম গোরগান এবং অপরটির নাম আত্রাক, বাকি ২৮টি হল শাখা নদী। এগুলোর বাইরে গোরগান বাঁধটিও পানির আরেকটি উৎস। আত্রাক নদীটির উৎস হল খোরাসানের হাজার মসজিদ পর্বতমালা। এই নদীটির দৈর্ঘ্য হল ৫০০ কিলোমিটার। আত্রাক নদীটি এ অঞ্চলের সর্ব উত্তরে অবস্থিত নদী। এই নদীর উপরে অসংখ্য বাঁধ দিয়ে কৃষিকাজে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা করা হয়েছে। আত্রাক নদীর পানি শেষ পর্যন্ত কাস্পিয়ান সাগরের অথৈ জলে গিয়ে মেশে। গোরগান নদীটিও বেশ দীর্ঘ। খোরাসান প্রদেশের পর্বতগুলোই এই নদীর উৎস। এই নদীটিও গোলিস্তান প্রদেশের কোনো কোনো অঞ্চল পেরিয়ে কাস্পিয়ানে গিয়ে মিলেছে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। গোরগান নদীর কথা বলছিলাম। কৃষিকাজের পানির প্রয়োজনে এই নদীর উপরেও বাঁধ দেওয়া হয়েছে। এই নদীর উপর দেওয়া মাটির বাঁধটি বেশ বিখ্যাত। বাঁধটির নাম হল ভাসমগির। সবুজ শ্যামল বিচিত্র চারণভূমি, অসংখ্য বন জঙ্গল এবং সমৃদ্ধশালী প্রদেশ গুলিস্তানে রয়েছে 6,000 বছরের প্রাচীন ইতিহাস। পুরাতত্ত্ববিদগণ এখানকার মহা মূল্যবান নিদর্শনগুলোকে আর্য সভ্যতারও আগের বলে উল্লেখ করেছেন। প্রত্নতত্ত্ববিদদের মতে এখানে যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলোর সাথে দজলা, ফোরাত বা টাইগ্রিস ইউফ্রেটিসের তীরে বসবাসকারী ইলামি এবং সোমেনীয় সভ্যতার নিদর্শনের সাথে মিল রয়েছে।
এ নিয়ে অবশ্য আজকের আসরে কথা বলার মতো সময় নেই। পরবর্তী কোনো অনুষ্ঠানে সুযোগ মতো এ ব্যাপারে কথা বলার ইচ্ছে রইল। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ১৫ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম। আইভি চাইলেও নৌকা ডোবাতে পারবেন না, মরে গেলেও নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা তৈমুরের। প্রথম আলো, সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন পার্টির উৎপাত, মানবজমিন, রাত পোহালেই ভোট, ইত্তেফাক, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথ করানোর নির্দেশ, যুগান্তর, করোনা শনাক্ত ৪,০০০ ছাড়িয়েছে, আরও ৬ জনের মৃত্যু, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, ভোটের আগে ওবিসি কাঁটায় দিশে হারা বিজেপি, মলম লাগাতে দলিত বাড়িতে ভোজ যোগের, সংবাদ প্রতিদিন। পিছিয়েই গেল রাজ্যের ৪ পুর নিগমের ভোট, ১২ ফেব্রুয়ারি কমিশনের, আনন্দবাজার পত্রিকা, উপাচার্য নিয়োগ ঘিরে প্রকাশ্যে রাজ্য রাজ্যপাল দ্বন্দ্ব, ধনখড়কে যোগ্য জবাব দিলেন ব্রাত্য আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাতপোহালেই ভোট, নারায়ণগঞ্জের মেয়র নির্বাচন নিয়ে এমন শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। অবিরাম প্রচার প্রচারণার পর আগামীকাল রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাঙ্ক্ষিত নির্বাচন। মোট 7 জন মেয়র প্রার্থী ও 27টি ওয়ার্ডে 148 জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে 38 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার গতকাল ব্যস্ত সময় পার করেছেন। সকালে তারা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রথম আলোতে এ সম্পর্কে লেখা হয়েছে, আইভি চাইলেও নৌকা ডোবাতে পারবেন না, আর তৈমুরের ঘোষণা মরে গেলেও নির্বাচন চালিয়ে যাব। নির্বাচন সম্পর্কিত অন্য এক খবরে লেখা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি চাপ সৃষ্টি করে জনতার রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেন, ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারলে আমার বিজয় নিশ্চিত, লাখো ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, আমাকে পরাজিত করতে অনেকগুলো পক্ষ মাঠে কাজ করছে। চিকিৎসা ব্যবস্থায় নানা অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতির খবর প্রায়ই পত্রপত্রিকার পাতায় দেখা যায়। আজকের মানব জমিনের প্রতিবেদনের শিরোনাম, সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন পার্টির উৎপাত। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, নারায়ণগঞ্জ থেকে অ্যাজমার এবং চর্মরোগের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার দেখাতে এসেছেন হাসনা বানু, বয়স 62 বছর। হাসপাতালের নতুন ভবনের পাঁচতলায় চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তুলতে তাকে ঘিরে ধরেন। এদিকে হাসনাবানুর শ্বাসকষ্ট বাড়ছে, সেদিকে কারও খেয়াল নেই কে কার আগে ছবি তুলবেন, রীতিমতো তার প্রতিযোগিতা চলছে। ওষুধ কোম্পানিগুলোর এমআরদের কয়েক হাত ঘুরে প্রেসক্রিপশন রোগীর হাতে আসতে প্রায় 2-5 মিনিট অপেক্ষা করতে হয়। এ সময় সঙ্গে থাকা মেয়ে এক প্রকার যুদ্ধ করে প্রেসক্রিপশন নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে দেখা গেছে এমন চিত্র। উদ্দেশ্য একটাই, কোন কোম্পানির ওষুধ লিখেছেন চিকিৎসক এটা দেখা। রোগীরা মুমূর্ষ অবস্থায় থাকলেও হাসপাতালে শুধু কোম্পানির উৎপাতের এ চিত্র বদলায় না। করোনা সম্পর্কিত নানা খবর পরিবেশিত হয়েছে আজকের দৈনিকগুলোতে। মানব জমিনের শিরোনাম, করোনার বাড়াবাড়িতে সরকারি বিধিনিষেধ এবং নির্দেশনা মানা হচ্ছে না তেমন কোথাও। শতভাগ যাত্রী নিয়েই চলছে বাস, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কালের কণ্ঠ লিখেছে, দেশে করোনা শনাক্ত 4,000 ছাড়িয়েছে, আরও 6 জনের মৃত্যুর খবর দিয়েছে। আর মানব জমিনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত 7,80,000 আর মৃত্যু হয়েছে 1,800 জনের। একদিনে ভারতে আক্রান্ত 2,68,000, পোল্যান্ডে গুরুত্বপূর্ণ জিন আবিষ্কার হয়েছে, করোনাকে ভয়াবহ করে তুলেছে মানুষের ওই একটা জিন, এ খবর দিয়েছে ইত্তেফাক। এই প্রথম হদিস মিলল মানব দেহে থাকা এমন একটি জিনের যা কোভিডের ভয়াবহ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পিছিয়েই গেল রাজ্যের 4 পুর নিগমের ভোট, 12 ফেব্রুয়ারি নির্বাচন করার ঘোষণা কমিশনের। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, 3 সপ্তাহ পিছিয়ে গেল রাজ্যের 4 পুর নিগমের ভোট, 12 ফেব্রুয়ারি ভোট করার ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট পেছানো নিয়ে রাজ্যের অনুরোধের পর শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানাল কমিশন। তবে গণনা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশন আরও বলেছে, আদালতকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন করে প্রচার নিয়ে সিদ্ধান্ত হয়নি, তবে প্রচার নিয়ে পূর্ব নির্ধারিত বিধিনিষেধেই বজায় থাকবে। ভোটের আগে ওবিসি কাঁটায় দিশেহারা বিজেপি, মলম লাগাতে দলিত বাড়িতে ভোজ যোগের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দলিত অনগ্রসর শ্রেণী বলা ভাল ওবিসি কাঁটা বিজেপির গলায় ভালোই ফুটেছে। তাতে যে অবিলম্বে মলম লাগানোর প্রয়োজন রয়েছে তা ভালোই টের পেয়েছে বিজেপি। তাই দেরি না করেই মাঠে নেমে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবারই দিল্লিতে প্রার্থী নির্বাচনের বৈঠক সেরে লখনৌ ফিরেছেন। শুক্রবার সকালেই সোজা চলে গেছেন নিজের গড় গোরখপুরে। সেখানে বস্তি এলাকায় জনৈক অমৃতলাল ভারতীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরেছেন যোগী। সেই ছবি নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। অমৃতলাল যে অনগ্রসর শ্রেণীর প্রতিনিধি সে কথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। রাজ্যের 50% বেশি ভোট রয়েছে ওবিসি সম্প্রদায়ের হাতে। সেই ভোট ব্যাংকে ফাটল ধরলে সব হিসেব নিকেশ যে ওলট পালট হয়ে যেতে পারে সে কথা বিজেপি শিবিরের অজানা নয়। উপাচার্য নিয়োগ ঘিরে ফের প্রকাশ্যে রাজ্যপাল দ্বন্দ্ব, ধনখড়কে যোগ্য জবাব দিলেন ব্রাত্য। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঘিরে আচার্য রাজ্যপাল এবং উচ্চশিক্ষা দপ্তরের সংঘাত তৈরি হল, যা নতুন নয়। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় ইস্তফা দেয়ায় রাজ্য উচ্চশিক্ষা দপ্তর ওই পদে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ীভাবে নিয়োগের সুপারিশ করেছিল আচার্য রাজ্যপালের কাছে। কিন্তু বিকাশ ভবনের সেই প্রস্তাব খারিজ করে শুক্রবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে জানান, ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি বিশ্ববিদ্যালয়েরই কলা শাখার ডিন তপন মণ্ডলকে 6 মাস বা স্থায়ী উপাচার্য হিসেবে মনোনীত করেছেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনছিলেন প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণ করে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ জাতিসংঘকে যে চিঠি দিয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করেছে। আজকের আসরে আমরা ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি ইরানে আবার ইরাকি বাহিনীর আগ্রাসন শুরু করা নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেনা অধিনায়কদের পরামর্শক্রমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার কথা ঘোষণা করেন। ইমামের কাছে যুদ্ধক্ষেত্র থেকে যেসব রিপোর্ট আসছিল তা বিশ্লেষণ করে তিনি একথা উপলব্ধি করেন যে সাদ্দামের নেতৃত্বাধীন ইরাক সরকার যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং ইরানকে ধরাশায়ী করার জন্য বাগদাদ একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি ইরাক সরকারের হাতে বিপুল পরিমাণ সমরাস্ত্র তুলে দিয়েছে, যার এক দশমাংশ সংগ্রহ করার সুযোগও ইরানের জন্য রাখা হয়নি। এ অবস্থায় ইমাম এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন যে যুদ্ধ চলতে থাকলে ইরান আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং শত্রু তার অশুভ লক্ষ্য অর্জনের সুযোগ পাবে। কাজেই যুদ্ধ শুরু করার জন্য সাদ্দামকে অভিযুক্ত করার সুযোগ সৃষ্টি না হলেও জাতিসংঘের 598 নম্বর প্রস্তাব মেনে নিলে অন্তত যুদ্ধ বন্ধ করে ব্যাপক মাত্রায় প্রাণহানি এড়ানো যাবে।
ইমাম খোমেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই জাতিসংঘ মহাসচিব পেরেস ডি কুয়েয়ারকে পাঠানো এক চিঠিতে বলেন, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা করার লক্ষ্যে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের প্রেসিডেন্টের চিঠি পাওয়ার পর পেরেস ডি কুয়েয়ার ঘোষণা করেন, ইরান নিঃশর্ত ও আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের 598 নম্বর প্রস্তাব মেনে নিয়েছে। তিনি বিষয়টি নিয়ে সলা পরামর্শের জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর বৈঠক ডাকার জন্য ওই পরিষদের প্রধানকে অনুরোধ করেন। পরবর্তী এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ডি কুয়েয়ার আশা প্রকাশ করেন।
এদিকে ইরানের বেশিরভাগ মানুষ, বিশেষ করে যুদ্ধ চালিয়ে যেতে ইচ্ছুক তরুণ সমাজের জন্য 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়া সহজ ছিল না। তাদেরকে বিষয়টি বোঝানোর জন্য ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই জাতির উদ্দেশ্যে এক বাণীতে বলেন, সত্যিকার অর্থে সবার জন্য, বিশেষ করে আমার জন্য জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়া ছিল অত্যন্ত কষ্টকর। আমি কয়েকদিন আগে পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলাম এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দেশ ও বিপ্লবের স্বার্থ রক্ষিত হবে বলে মনে করতাম, কিন্তু রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের পরামর্শে আমি জাতিসংঘের প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছি। আমি মনে করছি এই মুহূর্তে বিষয়টি মেনে নিলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ রক্ষিত হবে। ইমাম তার বাণীতে বলেন, যে পরিস্থিতির কারণে আমি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলাম তা এখনই প্রকাশ করছি না, তবে সময় মতো সে কথা প্রকাশিত হবে।
প্রকৃতপক্ষে বিপ্লব পরবর্তী যুদ্ধ পরিস্থিতিতে দেশের জনগণের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় সেজন্য ইমাম খোমেনি যুদ্ধবিরতি মেনে নিতে সম্মত হন। ইমাম তার বার্তায় এই ক্রান্তিকাল অতিক্রম করাকে অতি জরুরি বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমার এই ঘোষণার পর অনেকেই আবেগের বশে অনেক কথা বলবেন, কি করা উচিত ছিল, কি করা উচিত হয়নি ইত্যাদি নানা কথাবার্তা হবে। এ ধরনের কথাবার্তায় দেশের ভবিষ্যৎ প্রশ্নে জনগণের উদ্বেগ উৎকণ্ঠা প্রতিফলিত হলেও এখন সত্যিই এসব কথা বলার সময় নয়।
ওদিকে ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম যুদ্ধক্ষেত্রে নিজের অবস্থান শক্তিশালী হয়েছে ভেবে জাতিসংঘের প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি। জাতিসংঘের পক্ষ থেকে এ ব্যাপারে বাগদাদের উপর চাপ সৃষ্টি করা হয়, কিন্তু তার সত্ত্বেও সাদ্দাম সরকার ইরানের উপর আগ্রাসন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইরান জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়ার তিন দিন পর 1988 সালের 22 জুলাই ইরানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যখন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, তখন ইরাকি বাহিনী কুশাক ও সালামচি এলাকা দিয়ে ইরানের অভ্যন্তরে আগ্রাসন চালায়। তারা আহওয়াজ খোরামশহর মহাসড়ক ধরে সামনে অগ্রসর হয় এবং খোরামশহর শহরটি আবার অবরোধ করার চেষ্টা চালায়। আগ্রাসী ইরাকি বাহিনী যুদ্ধের শুরুতে একবার ওই শহর দখলে নিয়েছিল এবং প্রায় দুই বছর পর ইরানি যোদ্ধারা সেটি পুনরুদ্ধার করেছিলেন।
Thank you. এবার ইরাকি বাহিনীর খুররাম শাহর অভিমুখী অগ্রাভিযানের খবর ছড়িয়ে পড়লে ইরানি জনগণ প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। তারা আবার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যেসব যুবক বিগত 8 বছর ধরে যুদ্ধক্ষেত্রে ছিলেন এবং একাধিকবার আহত হয়েছেন, তারাও আবার যুদ্ধে যাওয়ার জন্য লাইনে দাঁড়ান। ইরানের খুজিস্তান প্রদেশের গভর্নর এক বার্তায় ঘোষণা করেন, শত্রু সেনারা আহওয়াজ শহরের কাছাকাছি চলে আসার পর সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং প্রদেশের চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। আহওয়াজের পাশাপাশি সুসাঙ্গার, সুস, আন্দিমেস্ক এবং দেশপুল সহ প্রদেশের সব শহরের জনতা সামর্থ্য অনুযায়ী যুদ্ধাস্ত্র নিয়ে রাস্তায় নেমে এসেছে এবং তারা প্রতিটি শহরে প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলেছে। দেশের সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ তাদের মাতৃভূমি রক্ষার জন্য যে দৃঢ় মনোভাব দেখাচ্ছে তাতে শত্রু সেনারা আর সামনে অগ্রসর হওয়ার সাহস পাবে বলে মনে হয় না।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শুনছিলেন শ্রোতা বন্ধুরা। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরান চীনের কৌশলগত চুক্তি বাস্তবায়ন শুরু, কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে এল যৌথ ঘোষণা। রুশ সীমান্তে নেটো সেনার উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলেছেন ল্যাভরভ, গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে সিআইএ। বাংলাদেশের রাজধানী ঢাকায় সংবাদ সম্মেলন, পুলিশি তদন্তের নামে গুম হওয়া ব্যক্তির স্বজনদের হয়রানি বন্ধের দাবি। ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির অবনতি, 4 পৌরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিল কমিশন। এবার নতুন একটি খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন মানবিক সংকট এড়াতে আফগান জনগণকে তার সরকার সর্বাত্মক সহায়তা দেবে। আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের শীর্ষ কমিটির বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে তিনি আরো বলেন, আফগানিস্তানের সাহায্যের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সমাজের কাছে যে ত্রাণ সহযোগিতার আবেদন জানিয়েছে তাকে ইসলামাবাদ স্বাগত জানায়। কমিটি আবারও আফগানিস্তানের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজকের সান্ধ্য অধিবেশন এখানে শেষ করছি। খোদা হাফেজ। Thank you.